বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পশ্চিমাদের ব্যর্থ চাপের নীতি বিপরীত ফল বয়ে আনবে ইরানের সতর্ক বার্তা। সব বন্দীকে মুক্তি না দিলে প্রত্যেক ফিলিস্তিনি এবং হামাস সদস্যকে হত্যা করা হবে, ট্রাম্পের হুমকি। নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এবং নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া, জয়শঙ্কর লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার চেষ্টা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গতকাল সকালে তিনটি চারা রোপণ করেছেন। চারা রোপণের পর আয়াতুল্লাহ উজমা খামেনেই বৃক্ষরোপণকে লাভজনক, দূরদর্শী এবং সম্পদ উৎপাদনকারী কাজ হিসেবে অভিহিত করেন। গত বছর শহীদ রাইসির সরকারের সময় শুরু হওয়া জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, বৃক্ষরোপণকে সৎকর্ম বা সওয়াবের কাজ হিসেবে বিবেচনা করে তাতে সব মানুষেরই অংশগ্রহণ করা উচিত, যাতে গাছের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বসবাসের পরিবেশ এবং জীবিকা নির্বাহের পথ সতেজ ও নির্মল হয়ে ওঠে। ইসলামী বিপ্লবের নেতা প্রতি বছর নিজের পক্ষ থেকে বৃক্ষরোপণকে একটি প্রতীকী কাজ হিসেবে গণ্য করে সবাইকে একথা মনে করিয়ে দেন যে বৃক্ষরোপণ কেবল তরুণদের জন্য নয় এবং বিভিন্ন বয়সের সকল মানুষেরই এই গুরুত্বপূর্ণ, মহান, প্রয়োজনীয় ও মহৎ কাজের জন্য উৎসাহ ও প্রেরণা খুঁজে পাওয়া উচিত। গাছ কাটা এবং কৃষি জমি অন্য কাজের ক্ষেত্রে রূপান্তরের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আয়াতুল্লাহ খামেনেই আরও বলেন, কারিগরি কারণ ব্যতীত এবং অতি প্রয়োজন ছাড়া গাছ কাটা ক্ষতিকর এবং বিপজ্জনক। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরানের উপর একতরফাভাবে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে চলার জন্য চাপ প্রয়োগের পশ্চিমা কৌশল কেবল অকার্যকরী নয়, বরং এতে বিপরীত ফল বয়ে আনবে। IAEA-র বোর্ড অব গভর্নর্সের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মহসেন নাজিরি তেহরানের বিরুদ্ধে পশ্চিমা পৃষ্ঠপোষকতার নিন্দা প্রস্তাব এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মিথ্যা দাবির উপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলেছেন। তিনি JCPOA নামে পরিচিত পরমাণু সমঝোতার অধীনে প্রতিশ্রুতি পালনে পশ্চিমা দেশগুলোর ব্যর্থতার উপর জোর দেন, যা 2018 সালের চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সাথে শুরু হয়েছিল এবং বাকি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশগুলো ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ফলে সৃষ্ট ক্ষতিপূরণ দিতে অক্ষমতার কারণে ব্যর্থতার মাত্রা আরও তীব্রতর হয়েছিল। নাজিরি বলেন, ইরানের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি কমানোর সিদ্ধান্ত এই সমঝোতাপত্র লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া, যা JCPOA-র 26 এবং 36 অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চুক্তির আওতায় অন্যান্য পক্ষ তাদের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হলে ইরানের পাল্টা প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার এতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আবারও জোর দিয়ে বলেন যে পারমাণবিক চুক্তির অধীনে ইরানের প্রতিকারমূলক ব্যবস্থাগুলো কেবল তখনই পরিত্যাগ করা হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চুক্তির তিনটি ইউরোপীয় পক্ষের নিষেধাজ্ঞাগুলো কার্যকর এবং প্রমাণ সাপেক্ষে প্রত্যাহার করা হয়। নাজিরি বলেন, অভিজ্ঞতা দেখিয়েছে যে কিছু পক্ষের দ্বারা অনুষ্ঠিত সর্বোচ্চ চাপের নীতি কেবল অকার্যকরী নয়, বরং এতে বিপরীত ফলও বয়ে আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে গাজা উপত্যকায় আটক বাকি ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে এ উপত্যকার ফিলিস্তিনিদের এবং হামাসের প্রতিরোধকামী সদস্যদের হত্যা করা হবে। মুক্তিপ্রাপ্ত আট বন্দীর সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার পর বুধবার ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই সতর্কীকরণ বার্তা জারি করেন। ট্রাম্প বলেন, সব জিম্মিকে এখনই মুক্তি দিন, পরে নয়, এবং অবিলম্বে সমস্ত মৃতদেহ ফিরিয়ে দিন, তা না হলে সবকিছু শেষ। মার্কিন প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলকে ওয়াশিংটনের পূর্ণ সামরিক সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেন, যার মূল্য কোটি কোটি ডলার। তিনি বলেন, আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি তোমরা আমার কথামতো কাজ না করো, তাহলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। তিনি আরও সতর্ক করে দেন যে ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে নরক মূল্য দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি তোমাদের জন্য শেষ সতর্কীকরণ, আমার নেতৃত্বের কসম, এখনই গাজা ছেড়ে চলে যাওয়ার সময়, তোমাদের কাছে এখনও সুযোগ আছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। গাজার দখল প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। মঙ্গলবার রাতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা এবং গোলা থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। ব্রায়ান হিউজ দাবি করেন, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় এক জরুরি বৈঠকে বসেন আরব নেতারা। এতে মিশরের দেওয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যের সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মিশরের দেওয়া প্রস্তাবে গাজার শাসনভার অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষ পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত শাসনভার ওই অন্তর্বর্তী সরকারের হাতে থাকবে। প্রস্তাবে আরও বলা হয়, পুনর্গঠনের জন্য গাজার প্রায় 20 লাখ বাসিন্দাকে নিজেদের বসত ভিটা ছাড়ার দরকার নেই, কিন্তু ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্দান ও মিশরে সরিয়ে নিতে বলা হয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। পশ্চিমে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল অংশ নেবে কিনা সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশে পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে ঢাকায় তার সরকারি বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় কে নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী সংস্কারগুলো দ্রুত করা যায় তবে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর যদি সংস্কারের দীর্ঘ প্রক্রিয়া থাকে তবে আমাদের আরও কয়েক মাস লাগতে পারে। বাংলাদেশে চলমান সহিংসতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সরকার উল্টো ন্যায্যতা দিচ্ছে বলে আওয়ামী লীগ যে অভিযোগ তুলছে সে ব্যাপারেও প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে বিবিসি। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, আদালত আছে, আইন আছে, থানা আছে, তারা গিয়ে অভিযোগ করতে পারে, তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারে। আপনি অভিযোগ করার জন্য থানায় যান এবং দেখুন আইন তার নিজস্ব গতিতে চলছে কিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া। এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। আজ ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পাকিস্তানি এক সাংবাদিক কাশ্মীর প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন যে ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করেছে এবং সেখানে 70 লক্ষ কাশ্মীরিকে নিয়ন্ত্রণ করতে 10 লক্ষ সেনা মোতায়েন করেছে। তিনি জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে কাশ্মীর সমস্যা সমাধান করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি সেক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না, এটিই এই সংকটের চূড়ান্ত সমাধান। এদিকে লন্ডন সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা হামলার চেষ্টা চালিয়েছে। এ সময় ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। আজ ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, গতকাল রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর, পুলিশের সামনেই সেখানে তারা ভারত বিরোধী নানা স্লোগান দেয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান ঘোষণা করেছেন যে ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে বলে চীনের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেওয়ার পর পেন্টাগন প্রধান এই মন্তব্য করেন। বুধবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে এক সাক্ষাৎকারে পেন্টাগন প্রধান পিট হেগসেট বলেন, আমরা প্রস্তুত। তিনি মার্কিন সামরিক প্রস্তুতির গুরুত্বের উপর জোর দেন এবং অভিযোগ করেন যে যারা শান্তির আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। হেক্সেট চীনের দ্রুত প্রতিরক্ষা অগ্রগতিকে হুমকি হিসেবে তুলে ধরে দাবি করেন যে সম্ভাব্য সংঘাতে জড়িত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা দরকার। রাশিয়ার সাথে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে গোয়েন্দা সহায়তা স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্লস CBS নিউজকে এই তথ্য জানিয়েছেন। কিয়েভের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের নিরাপত্তা সম্পর্কে সবকিছু স্থগিত করছি, মূল্যায়ন করছি, দেখছি। CIA পরিচালক জন র্যাডক্লিফও বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকা কত সময়ের জন্য গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে দুই কর্মকর্তাই বলেন এটি স্বল্পস্থায়ী হতে পারে। তারা জানান প্রেসিডেন্ট জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে জেলেনস্কির ব্যাপক বাগ বিতণ্ডা হয়। র্যাডক্লিফ বলেন, আমি মনে করি সামরিক ফ্রন্ট এবং গোয়েন্দা ফ্রন্টে ট্রাম্প যে স্থগিতাদেশ দিয়েছেন তা অব্যাহত থাকবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কানাডার উপর উচ্চ হারে শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। ইউরোপ, চীন ও ভারতও রয়েছে হুমকির মধ্যে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের উপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। তিনি কানাডার নানা পণ্যের উপর 25% ও জ্বালানির উপর 10% মার্কিন শুল্ক আরোপকে পুরোপুরি অন্যায্য ও খুবই বোকামিপূর্ণ বলে উল্লেখ করেছেন। এক মাস বিলম্বের পর গতকাল মঙ্গলবার থেকে এই শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে জাস্টিন ট্রুডো বলেছেন, এর ফলে মার্কিন পরিবারগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর উপর শতকরা 25% শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান। ট্রাম্প অটোয়ার বাণিজ্যকে অন্যায্য বলে অভিযোগ করেছিলেন এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল কানাডার উপর মার্কিন উচ্চ হারের শুল্ক আরোপের পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ ঘটনা বলে উল্লেখ করে যে সম্পাদকীয় প্রকাশ করেছে, সেদিকে ইঙ্গিত করে জাস্টিন ট্রুডো বলেন, ট্রাম্প একজন স্মার্ট বা চালাক মানুষ হওয়া সত্ত্বেও খুবই বোকামিপূর্ণ কাজ করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা শুল্ক আরোপের জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের উপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে উল্লেখ করেছেন। উল্লেখ্য, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা ছাড়াও মেক্সিকোর উপরও শতকরা 25% বর্ধিত শুল্ক আরোপ কার্যকর করল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এক মাস যেতে না যেতেই আবারও চীনের উপর 10% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টাপাল্টি শুল্ক আরোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকদের মতে, বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্ক আরোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ, সৃষ্টি হতে পারে নতুন বাজার। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলেছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীন সহ জাপান, অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে। চীনও তাদের বাজারের সুযোগ নিতে অন্য দেশগুলোর দিকে ঝুঁকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই। বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যামেরন জনসন এ প্রসঙ্গে আরো বলেছেন, আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে, বিশেষ করে তার মিত্রদের কাছ থেকে, কারণ ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে। দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের 30% আমদানি রপ্তানি হয় এই দুই দেশে। পরিসংখ্যান বলছে, যার পরিমাণ আনুমানিক $1.6 trillion বেশি। অন্যদিকে কৃষিজাত পণ্য রপ্তানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন সরকার ভারতের পণ্যের উপরও শুল্ক বা কর বৃদ্ধির পদক্ষেপ নেবে বলে খবর এসেছে। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর উপরও কর আরোপের পদক্ষেপ নেওয়া হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ইউরোপের নেতৃবৃন্দও বলেছেন, মার্কিন কর আরোপের জবাবে তারাও মার্কিন পণ্যের উপর পাল্টা কর আরোপ করবে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। পশ্চিমাদের ব্যর্থ চাপের নীতি বিপরীত ফল বয়ে আনবে ইরানের সতর্ক বার্তা। সব বন্দীকে মুক্তি না দিলে প্রত্যেক ফিলিস্তিনি এবং হামাস সদস্যকে হত্যা করা হবে, ট্রাম্পের হুমকি। নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এবং নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া, জয়শঙ্কর। লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপর হামলার চেষ্টা। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সুরা লাইলের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা পবিত্র কোরআনে এর পরবর্তী সুরা অর্থাৎ সুরা আদ-দোহার সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। মক্কায় অবতীর্ণ এই সুরায় 11টি আয়াত রয়েছে।
এই সুরায় আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের কটুকথা ও গালমন্দের মোকাবেলায় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক শক্তি যুগিয়েছেন। সেই সঙ্গে তিনি ইয়াতিম ও রিক্ত হস্ত থাকার সময় তার প্রতি মহান আল্লাহ যেসব অনুগ্রহ করেছিলেন সেসব স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথমেই সুরাটির 1-5 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
শপথ দিনের প্রথম ভাগের উজ্জ্বল আলোর, শপথ রাতের যখন তা হয় শান্ত নিঝুম। হে রাসুল, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি, আর নিঃসন্দেহে আপনার জন্য আখিরাত দুনিয়ার চেয়ে উত্তম। আর অচিরেই আপনার রব আপনাকে এমন অনুগ্রহ দান করবেন যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
হাদিসে এসেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কয়েকদিন ওহি আসা বন্ধ ছিল। এ সময় মক্কার মুশরিকরা বিষয়টি নিয়ে মহানবীকে কটাক্ষ করতে লাগল। তারা বিদ্রুপ করে বলতে লাগল যে মহান আল্লাহ তার নবীকে পরিত্যাগ করেছেন। এমন অবস্থায় এই সূরা নাজিল হয়। মহান আল্লাহ রাত ও দিনের অর্থাৎ অন্ধকার ও আলোর শপথ করে রাসূলে খোদাকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছেড়ে যাননি, বরং তিনি আপনাকে সবসময় তার অনুগ্রহের চাদরে ঢেকে রেখেছেন। এছাড়া তিনি আপনাকে এত বেশি অনুগ্রহ করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কাজেই যদি কয়েকদিন ওহি আসা বন্ধ হয়ে থাকে, সেটা কোনো কল্যাণের জন্য হয়েছে। কাফিরদের এ কথা ঠিক নয় যে আল্লাহ তাআলা তার নবীর প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে পরিত্যাগ করেছেন। মহান আল্লাহ এভাবে তার রাসূলকে প্রবোধ দিয়েছেন এবং তাকে মানসিক শক্তি যোগিয়েছেন।
পরের আয়াতে মহানবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি কাফির ও মুশরিকদের কটু কথা ও দুর্ব্যবহারে কষ্ট পাবেন না, কারণ পৃথিবীর এই জীবন অতি দ্রুত শেষ হয়ে যাবে, এর কোনো স্থায়িত্ব নেই। কিন্তু পরকাল একটি চিরন্তন জগৎ এবং সেটি পাপী কাফিরদের শাস্তি প্রদান ও ইমানদার সৎকর্মশীল বান্দাদের পুরস্কার প্রাপ্তির স্থান। এরপর মহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সুসংবাদের আশা প্রদান করে বলেন, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এত বেশি অনুগ্রহ দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এটি হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুলের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন।
কারণ নিঃসন্দেহে রাসুলে খোদা শুধুমাত্র তার নিজের মুক্তিতেই খুশি হবেন না, বরং তিনি যখন তার উম্মতকে সুপারিশ করে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে পারবেন তখনই তিনি খুশি হবেন। এ সম্পর্কে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিনে আমি সাফায়াত করার জন্য দাঁড়িয়ে যাব এবং আমার উম্মতের জন্য এত বেশি সাফায়াত করতে থাকব যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? তখন আমি বলবো, জি সন্তুষ্ট হয়েছি। ইমাম আলী আলাইহিসাল্লামও এ সম্পর্কে বলেন, এটি হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, যেখানে রাসুলে খোদার সাফায়াত বা সুপারিশ আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হন ততক্ষণ পর্যন্ত সুপারিশ গ্রহণ করা হতে থাকবে।
এবারে সূরা আদ-দোহার ৬ থেকে ১১ নম্বর পর্যন্ত আয়াতে তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাগাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ।
তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় ও স্বস্তি দিয়েছেন। তিনি আপনাকে পেলেন পথহারা অবস্থায়, অতঃপর তিনি পথের দিশা দিলেন। আর তিনি আপনাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন। কাজেই আপনি ইয়াতিমের প্রতি কঠোর ও নিষ্ঠুর হবেন না, আর যাঞ্চাকারী ভিক্ষুককে ভর্ৎসনা করবেন না। আর আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করুন।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার পিতা মারা যান এবং তিনি ইয়াতিম অবস্থায় জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে তিনি মাতা আমিনাকেও হারান, কিন্তু মহান আল্লাহ তাকে প্রথমে দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে অনেক আদর যত্নে লালন পালন করেন। মহানবীর প্রতি আল্লাহ তাআলার দ্বিতীয় অনুগ্রহ ছিল তাকে রিসালাতের নিয়ামত প্রদান করা। এর মাধ্যমে তিনি সঠিক পথ প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত লাভের আগে তিনি পথহারা দিশাহীন ছিলেন। যদিও তিনি কখনো গুনাহ করেননি। মহান আল্লাহ তার রাসূলকে তৃতীয় যে অনুগ্রহ করেন তা হচ্ছে বিবি খাদিজার মতো ধনাঢ্য, পুণ্যবতী ও প্রতিভক্তা নারীকে তার স্ত্রী হিসেবে বাছাই করা। বিবি খাদিজা ছিলেন বিপুল সম্পদের অধিকারী এবং তিনি বিয়ের পর তার সব সম্পদ রাসূলের হাতে তুলে দেন, ফলে রাসূলুল্লাহ নিজে অভাবমুক্ত হন এবং অভাবী মুমিনদের মাঝে ওই সম্পদ বিলিয়ে দেন।
পরের আয়াতে বলা হচ্ছে, মহান আল্লাহ যখন আপনাকে এত সব নিয়ামত দান করেছেন তখন আপনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে আল্লাহর এসব নিয়ামতের শুকর আদায় করুন এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করুন। আপনি নিজে যখন ইয়াতিম জীবনের কষ্ট ভোগ করেছেন তখন আপনি ইয়াতিমদের লালন পালন করুন, তাদের সঙ্গে দয়াদ্র আচরণ করুন, তাদের আদর করুন এবং তাদের অন্তরে পিতার অভাবে যে দুঃখ রয়েছে ভালোবেসে তা ভুলিয়ে দিন। সেই সঙ্গে অভাবী ও দরিদ্র যেসব মানুষ সাহায্য চাইতে আসে তাদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, বরং তাদেরকে যেভাবে পারুন খুশি করুন।
সূরার সবশেষ আয়াতে বলা হচ্ছে, আপনি নিজের পাশাপাশি মুমিন ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা যেসব অনুগ্রহ করেছেন মানুষের কাছে সেসব প্রকাশ করে দিন। আপনি সবাইকে একথা বারবার বলুন যাতে তারা তাদের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তা ভুলে না যায় এবং তার কুফরি না করে। অবশ্য অনুগ্রহের কথা প্রচার করার উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। দম্ভ বা অহংকার করা কিংবা নিজের বড়ত্ব প্রচার করার জন্য নয়।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কুরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কোরআনের সূরা বাকারায় মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা খোদা ভীতি বা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় নামাজ ও রোজা এবং আল্লাহকে স্মরণ করার মতো ইবাদতগুলো সব যুগেই সব অবস্থাতেই জরুরি। রোজা খুবই কল্যাণকর ও মূল্যবান খোদাই বিধান। রোজায় যে কষ্ট বা পরিশ্রম বা পুঁজি বিনিয়োগ করা হয় তা এর বিপুল প্রতিদান ও পুরস্কারের তুলনায় খুবই কম। অর্থাৎ খুব কম পুঁজিতে বহুগুণ বেশি লাভ রয়েছে রোজায়। রোজার রয়েছে তিনটি পর্যায়। এ পর্যায়গুলো হল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা, পাপ বর্জন ও উদাসীনতা থেকে দূরে থাকা।
একটি হাদিসে বলা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে এক বিশেষ সময়ে ধনী ও দরিদ্র সমান অবস্থায় থাকে। ধনীর অজস্র ধন থাকায় সে সব ধরনের দামি খাবার ও পানীয় সংগ্রহ করতে পারে, কিন্তু রোজার দিনে রোজা রাখার ফলে ধনীও বাধ্য হয় রসনাকে সংযত রাখতে। ফলে ধনীরা এ সময় কিছুটা বুঝতে পারে যে ক্ষুধা তৃষ্ণা ও দারিদ্র কতটা কষ্টকর। রোজা রেখে ধনীর নফসকে দমিয়ে রাখেন স্বেচ্ছায়।
হাদিসে দেখা যায় রোজার আরও এক উদ্দেশ্য হল কিয়ামত বা বিচার দিবসের ক্ষুধা তৃষ্ণা ও নিঃস্বতার কথা মনে করিয়ে দেয়া। সেই কঠিন দিনে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় নানা বিষয়ে মহান আল্লাহর কাছে কৈফিয়ত দিতে মানুষের যে কত কষ্ট হবে তা স্মরণ করিয়ে দেয় রোজা। রোজা ক্ষুধা ও তৃষ্ণাসহ নানা কষ্ট সহ্য করার ক্ষমতা যোগায়। দরিদ্ররা আগে থেকেই ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট কী তা জানেন, কিন্তু ধনীরা তা কেবল রোজার সময়ই বুঝতে পারেন। অর্থাৎ রোজা সব শ্রেণীর মানুষকে শেখায় অসাধারণ ধৈর্য ও সহনশীলতা।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলছিলেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমাদের জন্য যেসব নিয়ামত ও বরকত আছে তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা মহান আল্লাহর কাছে এজন্য বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে।
ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা এবং বিশেষ ধরনের ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বঞ্চিত রাখা, এসবই হচ্ছে এমন কিছু ইসলামী ও স্বতঃস্ফূর্ত অনুশীলন যা নানা ধরনের প্রতিকূলতার মোকাবেলা সহ বিভিন্ন দায়িত্ব পালনে মানুষকে শক্তি যোগায়। রোজা নানা ক্ষেত্রে সংযম পালনের ও কষ্ট সয়ে নেয়ার ধৈর্য যোগায় এবং তা কিয়ামত সম্পর্কে উদাসীনতা দূর করে চিন্তাকে করে প্রখর, সতর্ক ও সচেতন। এভাবে রোজা মানুষকে যোগায় পবিত্রতা, ঔজ্জ্বল্য ও কোমলতা।
রোজার আরেকটি পর্যায় হল পাপ বর্জন। এজন্য দরকার দৃঢ় ইচ্ছা ও মহান আল্লাহর সাহায্য কামনা। পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি বর্জনের চেয়ে পাপ বর্জন অনেকের জন্যই বেশ কঠিন। চোখ, কান, জিহ্বা ও মনকে নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে রাখা না হলে শুধু পানাহার বর্জনের রোজায় কোনো লাভ নেই। আসল রোজাদার হতে হলে মানুষকে তার প্রতিটি অঙ্গ, এমনকি চুল ও চামড়াকেও গুনাহ থেকে দূরে রাখতে হবে। একবার এক মহিলা রোজা রাখা সত্ত্বেও তার খাতেম সম্পর্কে কটু কথা বলেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা লক্ষ্য করে বললেন, তুমি কেমন রোজা রেখেছো যে নিজ খাদেমকে গালি দিলে? অন্যদের পরিহাস করা ও তুচ্ছ তাচ্ছল্য করা, হিংসা ও শত্রুতা করা এবং এ জাতীয় আরও অনেক অনৈতিক কাজ থেকে মনকে পবিত্র করাও রোজার অন্যতম শর্ত।
রোজার তৃতীয় শর্ত বা স্তরটি হল এমন সব কাজ থেকে দূরে থাকা যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে বা আল্লাহর কথা ভুলিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, রোজার অর্জন বা সাফল্যটা কি? মহান আল্লাহ বলেন, রোজা হৃদয়ের মধ্যে হিকমত বা প্রজ্ঞার নানা ঝর্ণাধারা বইয়ে দেয়। হৃদয় যখন প্রজ্ঞার কর্তৃত্বাধীন হয় তখন তা বয়ে আনে আলোকিত ও স্পষ্ট জ্ঞান, আর এই জ্ঞান যখন হাসিল হয় তখন তা ইয়াকিন তথা সুনিশ্চিত বিশ্বাস বয়ে আনে যা হযরত ইব্রাহিম আলাইহি সালাম চেয়েছিলেন আল্লাহর কাছে। রমজানের দোয়াগুলোতে বারবার এ বিষয়টি চাওয়া হয় আল্লাহর কাছে, যিনি ইয়াকিন অর্জন করেন তার কাছে জীবনের সব বিপদ ও প্রতিকূলতা সহজ হয়ে যায় এবং নানা বাধার কঠিন সংকটেও তিনি থাকেন অপরাজেয়। আল্লাহর পথে অবিচল থাকার শক্তি আসে যে ইয়াকিন থেকে, তাও অর্জন করা সম্ভব রোজা রেখে। রোজা যখন মানুষকে প্রতিনিয়ত মহান আল্লাহর স্মরণে মশগুল রাখে ও তার মারেফাতের আলো প্রজ্জ্বল করে, তখন এমনই অপরাজেয় হয় সে। মহান আল্লাহ আমাদের সবাইকে এ পর্যায়ে উপনীত হওয়ার তৌফিক দেন।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক পঞ্চম রোজার দোয়া।
হে আল্লাহ, এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে সামিল করো তোমার শত অনুগত বান্দাদের মধ্যে। হে আল্লাহ, মেহরবানি করে আমাকে তোমার নৈকট্য লাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করো। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।
আল্লাহুম্মা জাআলনি ফীহি মিনাল মুস্তাগফিরিন ওয়াজআলনি ফীহি মিন ইবাদিকাস সালিহিনাল কানিতিন ওয়াজআলনি ফীহি মিন আউলিয়াইকাল মুকাররিবিন برأفتك يا أرحم الراحمين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। নিন পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা হিজরি সপ্তম শতকের বিখ্যাত ইরানি দার্শনিক, ধর্মতাত্ত্বিক, বিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিদ খাজা নাসিরউদ্দিন তুসি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকছেন।
খাজা নাসিরউদ্দিন তুসি ইরানের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী ও পণ্ডিতদের অন্যতম। তিনি এই নামে বিখ্যাত হলেও তার আসল নাম হল মোহাম্মদ ইবনে হাসান জাহরুদি তুসি। তিনি জন্ম নিয়েছিলেন উত্তর পূর্ব ইরানের তুস শহরে খ্রিস্টীয় 1201 সালের ফেব্রুয়ারি মাসে। খাজা নাসিরউদ্দিন তুসির কয়েকটি লেখায় তুস শহরকে তার জন্মস্থান হিসেবে উল্লেখ করা হলেও হামদুল্লাহ মোস্তফি সহ কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন খাজা নাসিরউদ্দিন তুসি আসলে ওয়ারশা নামক গ্রামের অধিবাসী ছিলেন। এই গ্রামটির অবস্থান ছিল জাহরুদ অঞ্চলের উপকণ্ঠে। যাই হোক, তার পূর্বপুরুষরা তুসে আসেন এবং এই তুসেই তার জন্ম হয়েছিল বলে তিনি তুসি নামে খ্যাত হন।
খাজা নাসিরউদ্দিন তুসির বাবার নাম ছিল মোহাম্মদ ইবনে হাসান। তিনি ছিলেন একজন ধর্মতাত্ত্বিক ও হাদিস বিশেষজ্ঞ। খাজা তার বাবার কাছেই কুরআন ও ধর্মতত্ত্ব সহ নানা শাস্ত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করেন আর নিজের চাচা নুরউদ্দিন মোহাম্মদ ইবনে আলীর কাছে পড়েন হাদিস শাস্ত্র। এরপর তিনি যুক্তিবিদ্যা ও দর্শন পড়েন এবং ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞানের প্রচলিত নানা শাখায় ব্যাপক দক্ষতা অর্জন করেন। খাজা নাসিরউদ্দিন তুসি ক্যালকুলাস, জ্যামিতি ও অ্যালজেব্রাতেও দক্ষতা অর্জন করেন। সঙ্গীত শাস্ত্র আয়ত্ত করেছিলেন তিনি। এরপর তিনি যৌবনেই জন্মভূমি ছেড়ে চলে যান নিশাপুরে। খাজা সেখানে গণিত ও জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী হন। উত্তর পূর্ব ইরানে অবস্থিত প্রাচীন খোরাসানের অন্যতম প্রধান শহর নিশাপুর ছিল কয়েক শতক ধরে মুসলিম বিশ্বের জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। এই মহান মনীষীর জীবদ্দশায়ও নিশাপুরের সেই খ্যাতি বজায় ছিল।
খাজা নাসিরউদ্দিন তুসি নিশাপুরে অল্প কিছুকাল থেকে জ্ঞান বিজ্ঞানের বহু শাখায় পারদর্শী হন। গণিত, জ্যোতির্বিদ্যা ও ধর্মতত্ত্ব ছাড়াও আধ্যাত্মিক রহস্য, যুক্তিবিদ্যা, দর্শন, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন খাজা নাসিরউদ্দিন তুসি। এছাড়াও তিনি গড়ে তুলেছিলেন অনেক জ্ঞানীগুণী ও বিজ্ঞানী। পণ্ডিত ও বিজ্ঞানীদের অনেকেই খাজা তুসিকে দার্শনিকদের প্রধান বলে অভিহিত করেছেন। খাজা নাসিরউদ্দিন তুসি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু ও সুদর্শন। সুসংস্কৃতির বিকাশ ও দরিদ্রকে সহায়তার জন্য তিনি সম্ভাব্য সবকিছুই করতেন। খাঁটি ইসলাম তথা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের আদর্শ প্রচারের জন্য তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন।
খাজা নাসিরউদ্দিন তুসি নিশাপুরে যখন পড়াশোনা শেষ করছিলেন তখন মঙ্গল হামলার শিকার হয় এই শহর। বর্বর মঙ্গলরা নিশাপুর ছাড়াও ইরানের শহরগুলোকে একের পর এক গুঁড়িয়ে দেয়। কেবল ইসমাইলি দুর্গগুলোই এই সর্বগ্রাসী মঙ্গল হামলাগুলোর সামনে রুখে দাঁড়িয়েছিল। এ সময় ইসমাইলি রাজা ছিলেন আলাউদ্দিন মুহাম্মদ, আর কুহেস্তানের গভর্নর ছিলেন নাসিরউদ্দিন মুহতাসাম। তিনি জ্ঞান ও বিজ্ঞানের বিস্তারে ব্যাপক উৎসাহ দিতেন এবং বিজ্ঞান গবেষণায় পৃষ্ঠপোষকতা করতেন। মুতাসাম খাজা নাসিরউদ্দিন তুসিকে কুহিস্তানে আসার আমন্ত্রণ জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাজা নাসিরউদ্দিন এই আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সেখানে থাকেন এবং এখানেই তিনি অধ্যয়নের পাশাপাশি কয়েকটি বইও লিখেছেন। তবে খাজার কয়েকটি লেখনী থেকে জানা যায়, ইসমাইলি দুর্গগুলোতে থাকার সময় নানা কষ্ট ও দুর্ভোগের শিকার হয়েছিলেন এই মহান মনীষী এবং তিনি অনিচ্ছা সত্ত্বেও এইসব দুর্গে বসবাস করতে বাধ্য হয়েছিলেন।
এ সময় ইসমাইলি রাজা আলাউদ্দিন তার রাজ্যে খাজার উপস্থিতির কথা জানতে পারেন এবং তাকে রাজদরবারের সদস্য হওয়ার প্রস্তাব দেন। খাজা নাসিরউদ্দিন এই প্রস্তাব মেনে নেন। তিনি এখানে গণিত বিষয়ে কয়েকটি বই লিখেছিলেন। এই যুগে ইরানের শহরগুলো মঙ্গল হামলায় বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়েছিল। তারা জনগণের উপর নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল। মঙ্গলরা বাগদাদ ও ইসমাইলি দুর্গগুলো দখল করতে চেয়েছিল, আর এই লক্ষ্য অর্জন করতে মঙ্গল শাসক হালাকু খান এ অঞ্চলে 1,20,000 সেনার এক শক্তিশালী বাহিনী জড়ো করে।
প্রথমে কুহেস্তানের গভর্নর মোতাসাম মঙ্গল সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর হালাকু খান একের পর এক ইসমাইলি দুর্গ দখল করে। হালাকু খান এক দূত পাঠিয়ে ইসমাইলি রাজা রোকনউদ্দিন খোরশাকে আত্মসমর্পণ করতে বলে। অবশেষে তিনিও হালাকু খানের কাছে আত্মসমর্পণ করেন। হালাকু খান খাজা নাসিরউদ্দিন ও তাঁর পরিবার পরিজনের কোনো ক্ষতি করেনি, কারণ প্রথমত এ সময় চিকিৎসক হিসেবেও খাজা নাসিরউদ্দিন এবং তার সন্তানদেরও বেশ নাম ডাক ছিল। দ্বিতীয়ত, তারা গণহত্যা ঠেকানোর জন্য মঙ্গল সেনাদের কাছে আত্মসমর্পণ করতে ইসমাইলি রাজাকে অনুরোধ করেছিলেন। রাজাও তাদের পরামর্শেই আত্মসমর্পণ করেন।
বলা হয় হালাকু খান অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয় হওয়া সত্ত্বেও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল এবং রসায়ন ও জ্যোতির্বিদ্যা বিষয়ের জ্ঞান অর্জনে আগ্রহী ছিল। তাই হালাকু খাজা নাসিরউদ্দিনকে তার দরবারের সদস্য করে। নানা বিষয়ে, বিশেষ করে গণিত ও জ্যোতির্বিদ্যায় পাণ্ডিত্যের অধিকারী খাজা নাসিরউদ্দিন ছিলেন হালাকুর দরবারের প্রভাবশালী সদস্য। তিনি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হালাকু খানকে পরামর্শ দিতেন। জ্ঞানবিজ্ঞানের ইতিহাস শীর্ষক বইয়ে জর্জ শার্টন লিখেছেন, খাজা নাসিরউদ্দিন তুসি হালাকু খানের উপর গভীর প্রভাব রেখেছিলেন। হালাকু সব গুরুত্বপূর্ণ বিষয়েই তুসির সঙ্গে সলা পরামর্শ করত, কারণ হালাকু নানা বিষয়ে তুসির ব্যাপক পাণ্ডিত্য সম্পর্কে সচেতন ছিল। খাজা নাসিরউদ্দিন তুসি সম্পর্কে আমরা আরও কথা বলব এই ধারাবাহিকের আগামী আসরে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। Thank you.